হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশে সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচন, সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম পৌরসভার নির্বাচন, বহুল আলোচিত এ নির্বাচন, বিপুল আশা জাগানিয়া এ পৌরসভা ভোট হয়ে গেল এখন। এ নিয়েই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন, সকলকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ঢাকা থেকে সাবেক নির্বাচন কমিশনার, নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পর্ষদ জানিপপের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ, রয়েছেন ঢাকা থেকেই সুজন সুশাসনের জন্য নাগরিক কর্তা, সংবাদ ভাষ্যকার বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোন দেশ কাল পাত্র সমাজ বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, কল করছেন নোয়াখালী বাংলাদেশ থেকে এ কে এম মোস্তফা। হ্যালো,
আমি এ কে এম মোস্তফা, চৌমোহনী বাজার হাতিয়া নোয়াখালী থেকে বলছি।
জি,
আমি মনে করছি সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল, প্রার্থীদের মধ্যে যারা তারা আগামী দিনে অপেক্ষা করে বরং নির্বাচিতদের সাথে বন্ধুত্ব দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের তথা জনগণের নিশ্চয়ই ভবিষ্যতের জন্য ছবি কাদা ছুড়ে চুরি করা জীবন কাজ হবে না। যারা হয়েছে তাদের মনকে পিংক আচরণ পরিহার করা সমীচীন হবে দেশ ও জনগণের স্বার্থে। নির্বাচিতরা কি কাজ করছেন তার প্রতি লক্ষ্য করা সমীচীন হবে, এ আমার মন্তব্য। ধন্যবাদ।
জি, এ কে মোস্তফা ভাই, আপনার টেলিফোন লাইনটা খুব পরিষ্কার ছিল না, কিন্তু তারপরেও আমরা যেটা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন থেকে সেটা হচ্ছে যে আপনি সবার প্রতি কাদা ছোঁড়া ছুঁড়ি না করে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি সহযোগিতার হাত, সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে দেশ ও জনগণের খেদমতে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন। যে প্রথমেই আমরা যাচ্ছি এ প্রশ্ন নিয়ে ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে।
জি, অনেক ধন্যবাদ। আমার যে কলারের আশাবাদ এবং কলারের যে আকাঙ্ক্ষা এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। নিঃসন্দেহে আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, একই সাথে আমাদের রাজনৈতিক দলগুলো যদি তাদের মধ্যে যে দ্বন্দ্বাত্মক পরিস্থিতি বিরাজ করছে এটা রুদ্ধে উঠে যদি তারাও যদি সহযোগিতার ভিত্তিতে কাজ করেন তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। তবে এবং আরেকটা আশার কথা হলো যে নির্বাচনের আগে আমাদের মেয়র প্রার্থীরা সব জায়গায় বিশেষত ঢাকার দুটো সিটি কর্পোরেশনে মেয়র পদপ্রার্থীরা তারা হাতে হাত ধরে এই যে তারা একত্রে বলেছেন সবাই মিলে যে তারা নির্বাচনের পরে সবাই একত্রে কাজ করবেন, এটা আশাবাদ সৃষ্টি করে। তবে আমি মনে করি এটা হয়তো সম্ভব নাও হতে পারে এবং রাজনৈতিক দলের মধ্যে আমাদের দুটি প্রধান দলের মধ্যে যে দাঁড় কুমড়ো সম্পর্ক তাদের মধ্যেও যে ওই যে সহযোগিতার ভিত্তিতে কাজ করা দূরও হইতে পারে, যদিও আমরা আশা করব যে এটা ঘটে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে যারা মেয়র নির্বাচিত হয়েছেন তারা যদি যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে যদি কাজ করেন। আমাদের এই সিটি কর্পোরেশন গুলো হলো মেয়র সর্বস্ব, যেটা গুরুত্বপূর্ণ হবে তারা একটা টিম হিসাবে যদি কাজ করেন তাহলে কিন্তু তারা অনেক কিছু করতে পারবেন অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও। আরেকটা গুরুত্বপূর্ণ হলো এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হলো জনগণের দোরগোড়ার সরকার এবং এর অন্যতম উদ্দেশ্য হলো জনগণের কার্যকর অংশগ্রহণ, যে সকল সিদ্ধান্ত জনগণের জীবন মানে প্রভাব ফেলে সেগুলোতে তারা যাতে অংশগ্রহণ করতে পারে। এই এই যে সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা যদি জনগণকে সাথে নিয়ে তারা যদি তাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত সংগঠিত করে যদি সমস্যা সমাধানের চেষ্টা করেন তাহলে অনেক কিছুই করা সম্ভব। এবং আরেকটা কথা আমি যুক্ত করতে গিয়ে প্রসঙ্গে, যেমন একটা একটা তাদের সুস্পষ্ট দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্নতা, কিন্তু মেয়র কাউন্সিলর যদি তাদের জীবনও দিয়ে ফেলে তাও করতে পারবে না, যদি না যে জনগণ নাগরিকরা যদি এবারে সহায়তা করে এবং নাগরিকদের সহায়তা করলে সবকিছুই করা সম্ভব।
জি, আমরা গত কয়েকদিনে দেখেছি যে আশা আশঙ্কার দোলাচলে জেরবার ছিল এই নির্বাচন। তো প্রফেসর কলিমুল্লাহ, আপনার মন্তব্য।
দেখুন, যা কিছুই হয়েছে নির্বাচনের যে দিবসটি সেটি কিন্তু আমরা অতিক্রম করেছি। ভোট গণনা পর্ব শেষ, বেসরকারিভাবে ফলাফল ঘোষিত হয়েছে এবং এর মধ্য দিয়ে আমরা শাসক দলের সমর্থন পুষ্ট তিনজন প্রার্থী জয়যুক্ত হিসেবে ফলাফল লাভ করেছেন। এখন তাদের যারা প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের সঙ্গে ভোটের ব্যবধান কারো কারো বেশি, কারো কারো কম, কিন্তু তৎসত্ত্বেও দেখা যাচ্ছে যে প্রচুর ভোট কিন্তু তারা লাভ করেছেন যারা প্রতিদ্বন্দ্বী সরে গেছেন। এখন মেয়র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হলেন, তাদের কেউ কেউ যেমন সাইদ ফখর ইতিমধ্যে বলেছেন যে তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান, আনিসুল হক সাহেবেরও স্পিরিটটা তাই, তাকে ইস্তফা হবেন বলে আমার মনে হয় না। এই যে গুড উইশেস, এটি যদি আসলে তারা মিন করেন এবং সেই লক্ষ্যে কাজ করেন তাহলে ক্যান্ডিডেট ফোরাম যেগুলো আয়োজিত হয়েছিল নির্বাচন পূর্ব কালে, সেখানে হাতে হাত রেখে কাঁধে কাঁধ পাশাপাশি দাঁড়িয়ে তারা যে প্রতিশ্রুতিগুলো, যে ইম্প্রেশনটা দেওয়ার চেষ্টা করেছেন ইলেকট্রোডকে, সেটি ফলবতী।
জি, এবার আমরা যার কাছে যাচ্ছি মন্তব্যের জন্য, তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে বিপুল অভিজ্ঞতায় সমৃদ্ধ নির্বাচন কমিশনার ছিলেন, দীর্ঘদিন নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন, জেনারেল সাখাওয়াত হোসেন, প্রারম্ভিক মন্তব্য।
ধন্যবাদ। আমি প্রফেসর কলিমুল্লার পুরো কথাটা শুনতে পারিনি, আমার লাইনে কোন সমস্যা হচ্ছিল। আমি প্রশ্নকর্তার ঠিক মতো বুঝিনি, তবে প্রশ্নকর্তা যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু বাংলাদেশের সকল মানুষেরই আকাঙ্ক্ষা যে সবাই মিলে যারা জয়ী হয়েছেন, যারা জয়ী হতে পারেন নাই, সবাই মিলে রাজনৈতিক দল এবং রাজনৈতিক মত হয়ে কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি আমি প্রশ্নটা পুরোটা বুঝে থাকি, মজিদুল আলম মজুমদার ঠিকই বলেছিলেন নির্বাচন পূর্ব সময় এবারের যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে বেশিরভাগই, আমি বলবো 90% ইনক্লুডিং কাউন্সিলর, তরুণ প্রজন্মের, এবং এরা পোস্ট 71 প্রজন্মের, এরা রাজনীতির সাথে তেমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িত নয়, কাজে তাদের এনাদের মন মানসিকতার মধ্যে যথেষ্ট একটা আধুনিকতার ছাপ আমি দেখেছি। কিন্তু বেসিক প্রবলেমটা আমরা যে বিষয় নিয়ে এখন আলোচনা করছি, কতগুলো সিটি নির্বাচন, নির্বাচনটা একমাত্র নিয়ামক যার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটা বেসিস দেওয়া হয়। এখন সেটাই যদি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় তাহলে বিদ্যতা যতই থাকুক যে বেসিক প্রবলেমটা যেখানে রয়ে যাচ্ছে, যেখানে মনে রাখতে হবে যে একটি দল নির্বাচন অর্জন করলো মাঝপথে এসে তার যথেষ্ট কারণ তবে আছে, যথেষ্ট কারণ আমরাও দেখেছি। এই অবস্থাতে একটা রিকনসিলিয়েশন হওয়ার মতো অবস্থা থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। নির্বাচনটা যদি প্রপার হতো নির্বাচনের সম্পূর্ণ হওয়ার পরে যে ফলাফল বেরোতো সেই ফলাফলে ডেফিনেটলি কেউ পরাজিত হতেন, বিজয়ী থাকতেন। সুষ্ঠু নির্বাচন হলে আমার মনে হয় সবাই মেনে নিত, তাহলে এই কাজটা করা সুবিধা হতো। কিন্তু এখন আমরা উইশ করতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত বেসিক প্রবলেম ইলেকশনটা সঠিক বলে গৃহীত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পলিটিক্যাল প্রবলেম আমাদের যেটা আছে এটা থেকে যাবে, এবং এখানে চেষ্টা করলেও কিন্তু একত্রে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে।
জি, আমাদের পরবর্তী কলার যুক্তরাষ্ট্র থেকে কল করছেন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্য থেকে মোহাম্মদ জামিল। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জামিল, আমি ভার্জিনিয়া থেকে বলছি। এই সিটি কর্পোরেশন নিয়ে আমি যদ্দূর শুনলাম সেটার উপরই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের বুদ্ধিজীবী সহ বিদেশি পর্যবেক্ষক সবাই বলছেন যে এখানে অনেক কারচুপি হয়েছে, বিশেষ করে বলতে গেলে যে ভোট ভোটের বাক্সে অর্থাৎ ব্যালট বাক্সের ভিতরে আগেই ভোট ঢুকিয়ে রাখা হয়েছে, এবং সেটা প্রপোর্শনালি অর্থাৎ কম ভোট রাখা হয়েছে বিপক্ষের জন্য এবং আওয়ামী লীগের পক্ষে বেশি ভোট রেখে পরবর্তীতে যখন গণনা করা হয়েছে তখন দেখা গেছে যে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে। তো এটা সবাই দেখছে, এবার সবাই জানছে, সবাই বুঝতে পারছে, তার কারণ ভোট কেন্দ্রে মানুষ যাচ্ছে না অথচ ব্যালট বক্সে বাক্স ভর্তি। এটার উত্তর কি হতে পারে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী হয়ে গোটা জাতির সামনে এসে সেই ব্যাপারে যখন উনি মিথ্যে কথা বলেন সেটার প্রতিকারটা কি, যা কিনা সচেতন তরুণ সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ এবং সর্বোপরি গোটা জাতি তাদের নেতা নেত্রীদের এই নির্লজ্জভাবে মিথ্যা বলা, মিথ্যা গল্প সাজানো এবং অন্যায় করে তা অস্বীকার করে জাতিকে বিভ্রান্ত করা, সেগুলো দেখছে এবং সেগুলো তারা শিখছে, এটা কতটুক ভালো হচ্ছে এবং কতটুক খারাপ হচ্ছে দেশের জন্য। এখন নেতা নেত্রীদের এই মিথ্যাচার থেকে রক্ষা করার জন্য আমাদের শিক্ষিত সমাজ কি ভূমিকা রাখতে পারে এবং সেটা কিভাবে, এটা হচ্ছে আমার প্যানেলের কাছে প্রশ্ন।
মোহাম্মদ জামিলের মন্তব্যের উপর মন্তব্য করবেন প্রফেসর কলিমুল্লাহ।
এটা পার্টিজনকে আমার ভাগেই চলে আসে প্রথমে, কারণ আমরা মাঠের থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেছিলাম এবং তার উপর ভিত্তি করে আজকে আমরা একটা প্রেস কনফারেন্স করে আমাদের প্রাথমিক যে বিবৃতি সেটি হাজির করেছি। মোদ্দা যে বিষয়টি আমাদের সূচনা বক্তব্যে উঠে এসছে তা হচ্ছে যে এই সিটি কর্পোরেশনের নির্বাচন পর্যবেক্ষণ শেষে আমাদের যে ফাইন্ডিংসটা সেটি হচ্ছে এই এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আর যে কথাগুলো জামিল সাহেব বললেন সেগুলো এক ধরনের পারসেপশন আসছে এবং আপনার যেটা বলা হয় এক ধরনের এনুয়েন্ডো আবিষ্কারের মতো বিষয়। সত্যি কথা বলতে কি আমাদের এখনকার ইলেকট্রনিক যে সিস্টেম এবং যে লজিস্টিক উপকরণগুলো আছে, যেমন আগে আপনার লোহার বাক্স থাকতো ব্যালট বাক্স হিসেবে, এখন কিন্তু ট্রান্সলুসেন্ট ব্যালট বাক্স আমরা ব্যবহার করি, অর্থাৎ বাইরে থেকে আপনি বুঝতে পারবেন যে বাক্সটি খালি না ভর্তি। সুতরাং ওই ধরনের চিন্তা ভাবনার কোনো খুব একটা অবকাশ আছে বলে মনে হয় না, আগে থেকে ভর্তি করে রাখা সম্ভব ব্যালট দিয়ে বাক্সটি। এটি হতে পারে যদি স্টাফিং এর আশ্রয় কেউ নেয় পরবর্তীতে, অর্থাৎ ভোট শুরু হওয়ার পরে সেটি করলেও করা যেতে পারে। এখন যে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গা থেকে যে অনিয়ম এবং অভিযোগগুলো এসছে তার মধ্যে এই স্টাফিং ও একটি এলিমেন্ট, সেটা অস্বীকার করার কোন উপায় নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে সহিংসতার ঘটনা ঘটেছে নির্বাচন পূর্বকালে এবং নির্বাচন দিবসে আমরা দেখেছি। আর তাছাড়া যেটি হচ্ছে এই যে পোলিং এজেন্টদের যে অনুপস্থিতি বিরোধী প্রার্থীদের পক্ষ থেকে, অনেকেই কিন্তু শো আপই করেনি। এখন যদি এই সিস্টেমের চিকন ব্যালেন্সটা কিন্তু মূলত এই পোলিং এজেন্টরাই রক্ষা করে থাকেন এবং তার ভ্যানগার্ড হিসেবে উনি তাকে পালন করেন, এই ক্ষেত্রে মানে আমি যদি লেসন্স লার্নড হিসেবে ধরি তাহলে বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে যত্নশীল হতে হবে। যারা ইডিওলজিক্যাল কমিটেড দলের আদর্শের প্রতি এবং নিষ্ঠাবান অনুগত তাদেরই এ ধরনের নিয়োগ প্রদান করা উচিত, এবং সেই জন্য তাদের ভালো করে প্রশিক্ষিত যদি না করা হয় তাহলে তারা তাদের কি ভূমিকাটি পালন করবে সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকবে না, এবং না থাকলে যা হবার এরকম কাণ্ডটাই আমরা দেখি।
জি, আপনি কি বলতে চাইছেন যে এর ব্যাপারে রাজনীতিবিদদেরই একটা খামতি ছিল, তাই তো? তো জি, আমরা এই মুহূর্তে একজন আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে অপেক্ষা করে রয়েছেন মালয়েশিয়া থেকে, আব্দুল রশিদ। হ্যালো আব্দুল রশিদ।
হ্যালো।
জি ভাই বলেন।
আমি বলছি যে ঢাকা সিটি নির্বাচনীতে
জি জি
আমরা খবর শুনতে পেলাম যে একদম খালেদাদের উপর একে একে তিনবার হামলা হয়েছে।
জি,
তো এখন এই নির্বাচনটা কি সত্য সত্যই গণতান্ত্রিক হিসেবে জনগণ ভোট দিতে পারছে কিনা, আমি তো আমার কাছে এটাই করি।
জি আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখন হামলার ব্যাপারটা তো বেশ কয়েকদিন আগের ঘটনা, তো যাই হোক, সবাই নিরাপদে ভোট দিতে পেরেছেন কিনা আপনি এটাই জিজ্ঞাসা করতে চাইছেন। তো নির্বাচন কমিশনার হিসেবে, প্রাক্তন নির্বাচন কমিশনার হিসেবে জেনারেল সাখাওয়াত, আপনি কি মনে করেন?
দেখুন, আমাদের মতো দেশে, বিশেষ করে উন্নয়নশীল দেশে, যে আমি বলি যে সমস্ত দেশে ডেমোক্রেসি এখনো রূপ এরকম পায়নি, ডেমোক্রেসি বলতে শুধু যদি এখানে নির্বাচন বুঝায়, নির্বাচনের থ্রুতে কোন রকম ক্ষমতা দেওয়া বুঝায়, সেসব দেশে নির্বাচনে, শুধু সেসব দেশে নয় এবং অনেক ডেভেলপ দেশেও 100% নির্বাচন কিন্তু একেবারে ইচ্ছে পারফেক্ট কখনো হয় না। একটা টলারেন্স লেভেল থাকে, সেখানে কিছু কিছু অনিয়ম হয়, কিছু কিছু সমস্যা হয়, কিন্তু এই যে নির্বাচনটা যেটা আমরা দেখলাম আমাদের সামনে, আজকের পত্রপত্রিকাগুলো যদি দেখেন, আমার মনে হয় কোনো পত্রিকায়, এমনকি একেবারে ডাই হার্ট কিছু সমর্থক পত্রিকা হলেও কিছু না কিছু খবর বেরিয়েছে, এবং কতগুলো সাইলেন্ট সিমটম, যে সাইলেন্ট সিমটম দেখে বোঝা দিতে যায় যে এখানে একটা ব্যাপক ধরনের সমস্যা হয়েছে। আমি প্রফেসর কলিমুল্লার কথা যেটা বললেন, উনি আদর্শিক কথা বললেন যে ব্যালট বাক্স আগের থেকে বলা যায় না, কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে সকালে লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি এবং যেখানে এজেন্ট ছিল না, একটি পার্টির এজেন্ট ছিল, এটা সম্ভব, অসম্ভব না আমি বলবো না, এটা সম্ভব, কারণ আপনি যাদেরকে দিয়ে নির্বাচন করাবেন তারা যদি এই ম্যাল প্র্যাকটিস এর মধ্যে ইনভলভ হয়ে যায়, তখন কিন্তু এটা নির্বাচন কমিশন বলুন আর অন্য কারোর কথাই বলুন, এটা এটা খুব ডিফিকাল্ট, সম্ভব হয় না। এবং বাংলাদেশে ইলেকট্রাল করাপশন বা আমাদের মতো দেশের ইলেকট্রাল করাপশন, এটা কিন্তু ইটস জাস্ট লাইক কি বলবো, টেকনোলজি যেরকম চেঞ্জ হতে থাকে, এর টেকনিকগুলিও কিন্তু চেঞ্জ হতে থাকে। এই টেকনিকগুলো যদি আগের থেকে আজ করা না যায়, বোঝা না যায়, তাহলে এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব মুশকিল। এখানে প্রচুর লোক ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেনি, প্রচুর লোককে, এটা একটা আনপ্রেসিডেন্টেড একটা ইলেকশন হয়েছে, সাধারণত লোকাল নির্বাচনে কখনো আন্তর্জাতিক এত ফোকাস থাকে না, আন্তর্জাতিক অবজার্ভারও থাকে না, দেশীয় অবজার্ভারদের দিয়ে চলে, কিন্তু এবার যেহেতু এর আগের নির্বাচনগুলো খুব বিতর্কিত হয়েছে, এবার এই নির্বাচনটা সেই জন্য এত ফোকাস পেয়েছে। তার মধ্যেও আমি যদি বলি, আমি যদি আমার ইলেকশন কমিশনার হিসাবে আমি এটুকু বলতে পারি যে পারফেক্ট ইলেকশন না হলেও মোস্ট পারফেক্ট, পারফেকশনের কাছাকাছি নির্বাচনের এইম করা উচিত। এখানে আপনি যদি মনে করেন যে কেউ যদি বলে 1000 ভিতরে 50টা 60টা 70টা কেন্দ্রে এ ধরনের কিছু হয়ে থাকে, সেটা কিন্তু অনেক বড় বিষয়, কারণ বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে আমরা যদি বলি অমুক কলেজ, ওখানে কিন্তু একটি কেন্দ্র নয়, এই 50টি যদি একটি স্থাপনা হয় তাহলে ওই স্থাপনার ভিতরে একাধিক কেন্দ্র ছিল। কাজে আপনি এখানে ব্যালেন্সটা এরকম যে এই কয়েকটি কেন্দ্রে যদি কেউ ভোট ম্যাল করাপশন করে বা ম্যানিপুলেশন করে তাহলেই কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। তো কাজে এইখানে যে বিষয়গুলো আছে সেগুলো কিছুটা দৃশ্যমান, কিছুটা অদৃশ্যমান, যারা অবজারভেশন করেন অনেক সময় তাদের চোখেও কিন্তু এটা পড়ে না। দেয়ার আর সো মেনি টেকনিক অফ করাপ্টিং দি হোল ইলেকশন সিস্টেম। এখন বাংলাদেশের এই নির্বাচনটা নিয়ে, এই তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনটা নিয়ে যে আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটেছে, ওটা হলো মোস্ট কন্টেস্টেড যে ক্যান্ডিডেট বা সমর্থক দল, এটা বোধহয় আনপ্রেসিডেন্টেড বাংলাদেশের, হয়তো আমার দুইজন যারা আছেন তারা বলতে পারবেন, এই ঘটনা কিন্তু ইতিপূর্বে কখনো ঘটেনি। এটা রাজনৈতিক ইমপ্লিকেশন কোনো ছিল কিনা সেটা আমি বলতে পারবো না, তবে এই ধরনের ঘটনা এই প্রথম। আগে উদ্যোগ করেছে ছোট ছোট পার্টি বা ছোট ছোট দুর্বল প্রার্থী ওই ধরনের, কিন্তু এইরকম একটা মেজর পার্টি, মেজর দল যাদের একটা সমর্থন রয়েছে, টিকিট মানে কেউ পছন্দ করুক বা না করুক, সেই দলটি যখন এইরকম ভাবে উদ্যোগ করে, তার পলিটিক্যাল এর ভিতরে যাই থাকুক না কেন, দৃশ্যমান কিছু প্রচুর এখানে করাপশন হয়েছে বলেই এইটা এটা হয়েছে। এখানে কিন্তু আপনি ইলেকশন যেরকম ডায়নামিক, ইলেকশন করাপশন ইজ অলসো সিমিলার ইফ আই কল ইট ডায়নামিক, প্রতি নিয়ত এর ধরন কিন্তু পাল্টাচ্ছে, ভেরি ডিফিকাল্ট টু সে কত পার্সেন্ট হয়েছে কত পার্সেন্ট হয়। একটা জায়গা যদি নির্বাচন খারাপ হয় তাহলে সম্পূর্ণ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
জি, আমাদের পরবর্তী কলার বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল থেকে কল করছেন আবু সুফিয়ান চৌধুরী। হ্যালো।
হ্যালো, চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী।
জি,
দেশের তিন সিটি নির্বাচন হয়েছে 28 এপ্রিল। ব্যাপক বিএটি ভয়ভীতি প্রদর্শন হওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীগণ ভোট গ্রহণ করেছে মনে বিপি সমর্থিত প্রার্থীদের অভিযোগ ও নির্বাচন থেকে তা সরিয়েছেন। অপরদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে, এবং ঢাকা যুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন যে কোনো মিলিয়ে তা আসলে বিজয় নয়। আমার প্রশ্ন হচ্ছে, এধরনের নির্বাচনের মাধ্যমে ভবিষ্যৎ নির্বাচনগুলো শান্তিরক্ষা বহন করতে সক্ষম হবে কি? যদি এধরনের নির্বাচন চলতে থাকে ওই গণতন্ত্রের বাণী কিভাবে নির্দিতে কাঁপবে কিনা?
জি আবু সুফিয়ান চৌধুরী, আপনার লাইনটাও খুব পরিষ্কার ছিল না, মোটামুটি আমরা বুঝতে পেরেছি আপনি মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে নীরবে নিভৃতে অভিযোগ কাঁদবে কিনা এ সম্পর্কে মন্তব্য করেছেন। আমরা আপনার প্রশ্ন নিয়ে প্রফেসর কলিমুল্লার কাছে যাব, তার আগে এই মুহূর্তে টেলিকনফারেন্স লাইনে অপেক্ষা করছেন একজন, ঢাকা থেকেই কল করছেন, খুব সম্ভব পল্লবী থেকে, মাসুম বিল্লা। জি ভাই মাসুম বিল্লা,
সালামু আলাইকুম।
জি,
আপনাদের এই অনুষ্ঠানে আমি খুবই আনন্দিত, এবং আমার একটা প্রশ্ন হলো সাকবাত স্যারের কাছে।
জি জি জি,
যে গণতন্ত্রে এত সুষ্ঠু ব্যবহার বাংলাদেশে ভালো, তারপরে নির্বাচনটা এরকম হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে?
জি, আচ্ছা কারণ আপনি জানতে চেয়েছেন, জেনারেল সাকবাতের কাছে যাব, তার আগে আমি আগের প্রশ্নকর্তার মন্তব্য নিয়ে যাচ্ছি প্রফেসর কলিমুল্লার কাছে।
প্রশ্নকর্তা এক ধরনের প্রত্যাশা থেকে কিন্তু এরকম একটি বিশ্লেষণ হাজির করে তার প্রত্যাশাটি ব্যক্ত করেছেন। সত্যি কথা বলতে কি, আপনার ব্যাগ আপো যদি একটি রাখা হয় এক ঝুড়ির মধ্যে, একটি যথেষ্ট বাকি আপোগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য। ব্যাড প্রেসিডেন্স কিংবা আপনার আদর্শ স্থানীয় নয়, এরকম একটি নির্বাচনের উদাহরণ হিসেবে কিন্তু এই তিন সিটি কর্পোরেশন নির্বাচন ভবিষ্যতের জন্য রেফারেন্স পয়েন্ট হয়ে থাকবে বাংলাদেশের ইলেকট্রাল হিস্ট্রিতে, এ কোনো সন্দেহ নেই। এবং যে নতুন নতুন মাত্রাগুলো যোগ হয়েছে, বিজয়ী সাখাওয়াত সাবেক নির্বাচন কমিশনার মহোদয়, তিনি কিন্তু ইঙ্গিতটি করেছেন এরকম যে যারা এই ধরনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এস আইদের ভাষায় দুষ্ট লোক, তারা আপনার অনেক বেশি ইনোভেটিভ নেতিবাচক করছে এবং এর ধরন ধারণও কিন্তু প্রতিনিয়ত পাল্টাচ্ছে। এখন নতুন নতুন ক্রিয়া কৌশল কখন তারা আপনার ইনকর্পোরেট করবেন সেটা বা মুশকিল, তার মধ্যে নানান রকম অভিনবত্ব থাকে এবং সেটা স্টেরিওটাইপ নয়, এবং সেটা এবারও প্রমাণিত হয়েছে। যেমন ধরুন একজন কাউন্সিলর প্রার্থীর দুটি আঙুলের অংশ বিশেষ কেটে নেওয়া হয়েছে নির্বাচন পূর্বকালে। ইটস এ স্ট্রং মেসেজ, একেবারে সেই আদিমতম পন্থায় যে আপনার কার্যকর করা বার্তাটি, যে আপনি যদি এর চেয়ে বেশি বাড়াবাড়ি করেন তাহলে আঙুলের পুরোটাই চলে যাবে, তারপর বাকি অংশ আপনার আক্রান্ত হতে পারে। এই যে এই ধরনের কৌশল থেকে শুরু করে আপনার ইন্টিমিডিয়েশন, তারপরে আপনার নিরুৎসাহিত করা কিংবা আপনার প্ররোচিত করা, প্রলোভন দেখানো, নানান রকম কায়দা কৌশল আছে এবং সেটা আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রত্যক্ষ করেছি। এখন যে অবস্থাটি সেটি হচ্ছে যে এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আমাদের কিন্তু বিষয়টাকে লেসন্স লার্নড হিসেবে নেওয়াটা ভালো। এই ধরনের নেতিবাচক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যে গেলাম তার থেকে সিস্টেমটাকে কি ফুল প্রুফ করব, সেই দিকে আমাদের মনোযোগটা বেশি নিবদ্ধ হওয়া দরকার।
জি মাসুম বিল্লাহ একটু আগেই প্রশ্ন সরাসরি উত্থাপন করেছেন জেনারেল সাখাওয়াতের কাছে, কারণ জানতে চেয়েছেন জেনারেল সাখাওয়াত।
দেখুন আমি যতটুকু বুঝি, কারণ এটা তো মাসুম বিল্লাহ সাহেব যে প্রশ্নটা করেছেন এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল অ্যানালাইসিস বলতে হবে, তাহলে আমি খুব সংক্ষেপে বলি আমার এটা বিশেষ মতামত, আমার নিজের অবজারভেশন। এটা হচ্ছে এই কারণে যে আপনাকে মনে রাখতে হবে এই নির্বাচনগুলো কোন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে। দশম জাতীয় সংসদ নির্বাচন যে 5 জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে, এটা নিয়ে দেশে এবং বিদেশে এখন পর্যন্ত যথেষ্ট বিতর্ক হয়েছে এবং এই বিতর্কটা যে আপনার এফেক্ট করেছে সরকারকে এবং পুরো সিস্টেমকে তাতে কোনো সন্দেহ নেই। তার পরবর্তী পর্যায়ে একটা নির্বাচন হয়েছিল লোকাল বডি ইলেকশন, উপজেলা ইলেকশন, সেটার কিছু অংশ ভালো হয়েছে, কিছু অংশ কিন্তু আবার ঠিক এরকমই হয়েছে। কিন্তু সেটা যেহেতু প্রান্তিক অঞ্চলে ছিল এই জন্য হয়তো ওইটা অতখানি নজরে আসেনি। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে কথা বলা হচ্ছে যে যেহেতু সরকারের গঠন একটা নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে আছে গঠন সেই নির্বাচনের মাধ্যমে, সেখানে জনগণের একটা ভোট না দেওয়ার যে একটা আপনার ক্ষোভ সেটা কিন্তু রয়ে গেছে। অপরদিকে এই গত 3 মাস বা 92 দিন যদি বলা হয়, যে ধরনের সহিংসতা হয়েছে, যে ধরনের অবরোধ, যে ধরনের হরতাল, মানুষের 100 জনের 100-150 লোকের মৃত্যু, কিছুটা পেট্রোল বোমা হয়েছে বেশিরভাগ মৃত্যু হয়েছে, তারপরে আপনার ক্রস ফায়ার নামক মৃত্যু হয়েছে, সবকিছু মিলিয়ে দেশে একটা অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি ছিল, ইনসিকিউরিটি তো মানুষ ঘটছিল। সেটার দ্বারা দায়িত্ব সরকারি দল সম্পূর্ণভাবে 20 দল যারা ওই অবরোধের মধ্যে ছিলেন তাদেরকে করে দিচ্ছে। এখানে এখন এইখানে কন্টেস্ট হয়ে গেল যে ওয়েদার জনগণ ওইটাকে কিভাবে নিচ্ছে আর ভোট না দেওয়ার ক্ষোভকে কিভাবে নিচ্ছে। এইখানে যে সমস্যাটা হয়েছে, এই দুই বড় বৃহৎ দলের ভিতরে নিজেদের জনপ্রিয়তা, জনগণের মধ্যে তাদের অ্যাকসেপ্টেন্সটা, এই ব্যাকগ্রাউন্ডের এই পরিপ্রেক্ষিতে দেখাবার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কারণেই কিন্তু এই 3টি সিটি কর্পোরেশন নির্বাচন যেগুলো আগে উইদাউট নোটিস হয়ে যেত সেইটা এই পর্যায়ে এসেছে যে এগুলো লোকাল নির্বাচন না থেকে এই কন্টেস্ট বিটুইন সরকারি দল এবং 20 দল যারা বাইরে আছে তাদের সাথে অনেক আছে, এই কারণে কিন্তু এই নির্বাচনটার এই গতি হয়েছে বলে আমি মনে করি। আমি এখানে একটু বলে রাখতে চাই যে বিএনপি বা সমর্থিত যে যারা ফেয়ার প্রার্থী ছিলেন শুধু তারাই নয়, সেই সাথে আরো কিছু কমিউনিস্ট পার্টির এবং অন্যান্য পার্টির যারা ছিলেন তারাও কিন্তু 4-5 জন এই নির্বাচনকে বর্জন করেছে, তবে তারা বর্জন করেছে নির্বাচনটি শেষ হওয়ার পরে। আমি ফাইনালি যেটা বলতে চাচ্ছি, এই যে কন্টেস্ট শো যে কার পিছনে পপুলার সাপোর্ট আছে, এই জন্য এই নির্বাচনটি আমার মনে হয় যে এই অবস্থাটা করেছে।
জি বাংলাদেশের সুদূর উত্তরাঞ্চল থেকে, পঞ্চগড় থেকে এই মুহূর্তে টেলিফোনের অপর প্রান্তে অপেক্ষা করে রয়েছেন দীপক চক্রবর্তী। হ্যাঁ ভাই, দীপক চক্রবর্তী বলুন।
নমস্কার।
নমস্কার।
বাংলাদেশ পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী বলতেছি।
হ্যাঁ চক্রবর্তী বসে বলেন।
আপনাদের আগে না বললে আপনাদের ভয়েস ওভার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমার খুব বেশি ভালো লাগে। আজকে যে সিটি নির্বাচন যে বিগত কালকে রাত্রে যে হয়ে গেল
আগে,
তা আমি যেটা আমার প্রশ্ন হচ্ছে সিটি নির্বাচন যে বিএনপি যে প্রত্যাখ্যান যে করলো, আমরা কি এখন আগামী আপনাদের ভয়েস ওভার আমরা খবরে জানতে পারছি এবং শুনছি ভয়েস আমেরিকা থেকে আপনাদের অনেক কিছু প্রশংসা এই বিষয়ে আলোচনা হচ্ছে
আগে,
তা আমার প্রশ্ন হচ্ছে সিটি নির্বাচন যে বিএনপি যে প্রত্যাখ্যান করলো, বিএনপি কি আবারও কি চাবে আমাদের বাংলাদেশের পরিস্থিতি হরতাল অবরোধ এভাবে কি ওনারা কি চাচ্ছে আমাদের দেশটাকে আমরা এভাবে অবরোধ দিকে চালাই এবং এভাবে আমরা দেশটাকে একটা মানে বিগত দিনের জন্য মানে এই গরিব মেধাবী শিক্ষার্থীর জন্য হরতাল অবরোধ মানে জ্বালা পুড়ে গেল।
ঠিক, আমি
সিটি নির্বাচন যে এভাবে দ্বন্দ্ব এখনো যে হচ্ছে সিটি নির্বাচনে বিএনপি যে প্রত্যাহার করলো, এটা কি বিএনপি এখনো যে চাবে ওনারা আমরা দেশটাকে একটা অবরোধের দিকে ছেড়ে দিই?
দেখি সেটাই প্রচার করি। তো আপনার এই জিজ্ঞাসা নিয়ে আমরা যাচ্ছি ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে। ডক্টর মজুমদার,
অনেক ধন্যবাদ। তিনি বিএনপির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এবং তারপরে কোন সহিংস আন্দোলন হবে কিনা আমি যেটা বুঝছি এটাই তার প্রশ্ন ছিল। এখন আমরা নিশ্চিত করে বলতে পারি না, তবে একটা জিনিস সুস্পষ্ট যে মানুষের মধ্যে খুব অভিযোগ আছে। যেমন একদল মানুষের মধ্যে 5ই জানুয়ারির নির্বাচন এবং এরপরে পরবর্তীতে উপজেলা নির্বাচন এগুলো নিয়ে তাদের মধ্যে ব্যাপক অসন্তোষ আছে। ঠিক তেমনি ভাবে আরেক দল ব্যক্তির মধ্যে যে 92 দিনের যে আন্দোলন হলো, সহিংস আন্দোলন হলো এবং অনেক প্রাণহানি ঘটলো, পেট্রোল বোমা ছোড়া হলো, এই ব্যাপারেও অসন্তোষ আছে, এ ব্যাপারেও অনেক রকম ক্ষোভ আছে। এখন নির্বাচনের মাধ্যমে যেটা হয় এই ক্ষোভ অসন্তোষগুলো নিয়মতান্ত্রিক ভাবে প্রতিফলনের সুযোগ ঘটে জনরায়ের মাধ্যমে, এবং জনরায় কিন্তু এই গণতন্ত্রের মূল কথা। এখন দুর্ভাগ্যবশত যখন মানুষ এইভাবে যদি বিতর্কিত নির্বাচন হয়, মানুষ যদি তাদের মতামত প্রকাশ করতে না পারে, খুব ইত্যাদি নিয়মতান্ত্রিক ভাবে প্রকাশ করতে না পারে, তখন কিন্তু অনিয়মতান্ত্রিকতা এই যে অনিয়মতান্ত্রিক ভাবেই কিন্তু এই যে আমরা অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তো নিয়মতান্ত্রিকতার পথ যেখানে রুদ্ধ সেখানে অনিয়মতান্ত্রিকতা। তো এই আমাদের নির্বাচনটা যদি সুষ্ঠু হইতো, নিরপেক্ষ হইত এবং নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ না হইত, তাহলে কিন্তু সেই সম্ভাবনা থেকে যেত। আর নির্বাচন হলো যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পন্থা, শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পন্থা যখন রুদ্ধ হয়ে যায় তখন কিন্তু সেখানে অশান্তি বিরাজ করে, সেখানে শান্তি বিরাজ করার সম্ভাবনা খুব ক্ষীণ। আমরা এই 5ই জানুয়ারির নির্বাচন থেকে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং 5ই জানুয়ারির আগের থেকে যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে যেই নির্বাচনী আইন কানুনের পরিবর্তন করা হলো, সে তা নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল তার কারণে কিন্তু 2013 সালে ব্যাপক সহিংসতা হয়েছে, 500 জনের বেশি মৃত্যুবরণ করেছে। সেটা ছিল আমাদের প্রথম পর্বের সহিংসতা। দ্বিতীয় পর্বের সহিংসতা হলো গত 3 মাস। এখন আমরা যদি এই শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পথ রুদ্ধ করে ফেলি এবং আলাপ আলোচনার মাধ্যমে যদি আমরা একটা সমাধানে না পৌঁছি, আমরা সমঝোতায় না পৌঁছি, আমার আশঙ্কা যে আবারও কিন্তু এই যে অস্থিরতা এমনকি সহিংসতা ফিরে আসবে। তো এটা গুরুত্বপূর্ণ, এই পরিস্থিতিতে বিরোধগুলো, রাজনৈতিক বিরোধগুলো আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করা, সমঝোতায় পৌঁছা, তাহলে কিন্তু আমরা এগুলো এড়াতে পারবো।
জি,
কিন্তু তা না হলে কিন্তু যে আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হব।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমরা আলোচনা করছি ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম পৌরসভার নির্বাচন নিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ঢাকা থেকে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ, ঢাকা থেকেই রয়েছেন ঢাকা থেকে ডক্টর বদিউল আলম মজুমদার। বলে রাখা দরকার, এই অনুষ্ঠানের শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায় দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না। মন্তব্য, প্রশ্ন, বক্তব্য সবই তাদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
অনুষ্ঠানের আগেই প্রফেসর কলিমুল্লার সঙ্গে আমাদের কথা হয়েছিল এবং উনি বলেছিলেন এবং আমরা সম্মত হয়েছিলাম যে ওকে একটু আগে ছেড়ে দিতে হবে, ওর কোনো কমিটমেন্ট আছে। তো প্রফেসর কলিমুল্লা, আপনি যাবার আগে আমাদের এই পরবর্তী কলারের মন্তব্যের জবাব দিয়ে যাবেন। কল করছেন নিউ ইয়র্ক থেকে নূপুর। হ্যালো,
আমি নূপুর নিউ ইয়র্ক থেকে বলছি।
জি জি,
অনেকদিন পর একটি নির্বাচনে যেখানে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ সবাই অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, মানে আমরা যেটি আশায় ছিলাম যে একটি সুষ্ঠু একটি নির্বাচন হবে, কিন্তু টেলিভিশনে যা দেখলাম তাতে আসলে আমরা প্রবাসীরা খুব হতাশ। আমরা চাই রাজনৈতিক ভেদ ভুলে আমরা যেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে যেন একটি যেটাকে বলা হয় যে একটি সুন্দর পরিবেশ আমরা দেখতে চাই। তো উনাদের কাছে আমরা যারা নতুন প্রজন্মের তারা আশায় থাকি তারা যেন আমাদের সঠিক পথে নিয়ে যান। তো সেই হিসেবে উনি উনার অবস্থান থেকে উনি নির্বাচনটিকে কিভাবে দেখছেন কিংবা উনার কি মূল্যায়ন?
জি প্রফেসর কলিমুল্লাহ,
দেখুন নির্বাচন পর্যবেক্ষণ করার কাজটি আমরা গত 20 বছর ধরে টানা করছি এবং এটা কাইন্ড অফ আর্টিকেল অফ ফেইথ হয়ে গেছে আমাদের জন্য। আমরা বিষয়টা মনে করি যে আমাদের এই সিস্টেমটাকে আরো ফুলপ্রুফ করার জন্য আমাদের পর্যবেক্ষণ কার্যক্রমটি একটি ছোটখাটো হলেও ভূমিকা রাখতে পারে এবং সেই বিশ্বাস থেকে আমরা ভালো কিংবা খারাপ যত ধরনের নির্বাচনই হোক না কেন সেটা আমাদের পর্যবেক্ষণ আওতায় নিয়ে আসি এবং যে অভিজ্ঞতাগুলো আমরা লাভ করি সেগুলোকে লেসন্স লার্নড হিসেবে নেই যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এবং সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমরা একটা ব্যবচ্ছেদ বিশ্লেষণ করবার চেষ্টা করছিলাম নির্বাচন দিবসের নির্বাচন পূর্ব অধ্যায় ঘটনাগুলি, এখন চলমান যে নির্বাচন পরবর্তী অধ্যায় চলছে তা আমাদের কগনিশনে নিয়ে এখন যে কাণ্ডগুলো ঘটেছে তা পরিষ্কার করে দিয়েছে যে আপনার পোলিং এজেন্ট যে নিয়ামক সেটি নিয়ে আসলে সিরিয়াসলি ভাবতে হবে, কাজ করতে হবে এবং সকল স্টেক হোল্ডার যারা আছেন ব্যক্তিগতভাবে প্রার্থীগণ এবং সেই সঙ্গে তারা যে দলের সমর্থক সেই দলগুলোকে এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা করতে হবে যাতে তারা প্রশিক্ষিত এবং দায়িত্ববান পোলিং এজেন্ট ডিপ্লয় করতে পারে।
জি প্রফেসর কলিমুল্লাহ, আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আবার আপনার সঙ্গে কথা হবে, আবার যোগাযোগ হবে, আপনার সময়ের জন্য আমরা কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন আমাদের পরবর্তী কলারের কাছে যাচ্ছি। পরবর্তী কলার কল করছেন নিউ ইয়র্ক থেকেই, তপন চৌধুরী। হ্যালো,
আমি তপন চৌধুরী বলছি, সাপ্তাহিক জন্মভূমির চিফ রিপোর্টার।
জি,
নিউ ইয়র্ক থেকে বলছি। আমার অনুভূতি বাংলাদেশের যে ইলেকশনটা হলো তাতে আমার খুবই সন্দিহান যে পরবর্তী ইলেকশন গুলো আসলে কতটুকু অংশগ্রহণমূলক হবে। এই নির্বাচনে দেখা গেছে কিছু নিয়ম বহির্ভূত কিছু কাজও হয়ে গেছে, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে দেখা গেছে যে অনেক জাল ভোট পড়েছে যা সত্যি দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য, এটা অনভিপ্রেত, এটা না হওয়াই ভালো ছিল। আমার জিজ্ঞাসা যে বর্তমান নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছেন সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাহেবের সঙ্গে, তার কাছে আমার এই প্রশ্নটা।
জি ব্রিগেড জেনারেল সাখাওয়াত,
দেওয়াটা আমার জন্য তো একটু বিব্রতকর,
কিন্তু আপনার উদ্দেশ্যেই তো প্রশ্ন উচ্চারিত হয়েছে।
হ্যাঁ, ছিলাম।
জি জি,
এটা কিছু বললে তো আমার নিজের উপরে পড়ে, তবে আমি যেটা মাইল্ডলি বলতে চাচ্ছি এই যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে আপনার 5 জানুয়ারি এবং তারপরের নির্বাচনগুলোতে, এই নির্বাচন কমিশন ভালো মন্দ যাই হোক, এর আগে কয়েকটি নির্বাচন করেছিল, সেখানে মোটামুটি তারা একটা দক্ষতা দেখাবার একটা স্কোপ ছিল, কিন্তু 5 জানুয়ারি নির্বাচনের পরে আপনাকে মনে রাখতে হবে যে ইলেকশন যখন হয় তখন এটার দায় দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের সম্পূর্ণ, আমাদের কনস্টিটিউশনাল বডি হিসাবে প্রচুর পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশনকে, একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, এটাই তার একমাত্র দায়িত্ব, টু কন্ডাক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কাজে এখানে ব্যর্থয় ঘটলে এটা দায় দায়িত্ব কিন্তু কেউ দিতে চায় না, নির্বাচন কমিশনকেই তার ঘাড়ের উপরেই চাপে। এখন নির্বাচন কমিশন শুধুমাত্র কয়েকজন লোক বা কিছু লোক দিয়ে তো হয় না, এটা হিউজ একটা জনসংখ্যা হায়ার করতে হয় বা আউটসোর্স করতে হয়, যারা সরকারের তত্ত্বাবধানে থাকে, সরকারের সাথে থাকে নির্বাচন কমিশনের সাথে অল্প কিছু সময়ের জন্য। এখন যদি সেই লোকগুলো এমন ভাবে দলীয়করণ হয়ে গেছে বা এমন ভাবে তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে যে ইলেকশন কমিশন অনেক সময় আন্ডান হয়ে যায়, তবে এই বর্তমান নির্বাচন কমিশন আমার কাছে অনেকটাই মনে হলো যে তারা একটা টিম হিসাবে কাজ করতে পারেনি, এবং যে কারণে আমি নিজেও অনেকবার লিখেছি, অনেকবার বলেছি পরামর্শ হিসাবে যে প্রথম থেকেই ওনাদের গ্রিপটা কিন্তু এর উপরে শিথিল ছিল। এই শিথিলতার কারণে আস্তে 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 ইন্টিমিডেশন লেভেল এত হাই হয়ে গেছিল যে নির্বাচনটা যে সুষ্ঠু হবে এটা প্রায় 60% মানুষের মনে যেতে এক ধরনের আশঙ্কা জন্মে গিয়েছিল। শেষ পর্যায়ে এসে সেনাবাহিনী আসবে কি আসবে না এটা নিয়ে এক ধরনের আমি বলবো যে কৌতুকী হলো এটা নিয়ে, এবং এটা হয়তো ইলেকশন কমিশনে করার দরকার ছিল না, এই কারণেও মানুষের মনের ভিতরে একটা এক ধরনের পারসেপশন তৈরি হয়ে গেছিল। এই নির্বাচন শেষ হওয়ার পর এবং এই নির্বাচনের সময় যে সমস্ত অভিযোগ টেলিভিশনে আপনার মানুষের মুখে যারা পার্টিসিপেন্ট তাদের কাছ থেকে যেগুলো অভিযোগগুলো পাওয়া গিয়েছিল সেই সমস্ত অভিযোগ দিয়ে তাৎক্ষণিক কিছু কিছু দৃশ্যমান অ্যাকশন নেওয়া যেত, অবশ্যই সেই অ্যাকশন নিয়ে যদি ইলেকশন কমিশন কোঅপারেশন না পেত তাহলে হয়তো নির্বাচন কমিশনের উপরও এত দায়িত্ব আসতো না, কিন্তু ইলেকশন কমিশনকে আমরা কিন্তু ভিজিবল দেখিনি কারণ সাথে সাথে আপনি লিখিত আসবে তারপরে আপনি অ্যাকশন দেবেন এটা নির্বাচন কমিশন করে না সাধারণত, এগুলো ইমিডিয়েট অ্যাকশনে যেতে হয়, এবং প্রচুর কঠোর যদি 2-4টি অ্যাকশন দেওয়া হতো তাহলে হয়তো আমার মনে হয় প্রবণতা অনেকটা কমতো। কাজে এই নির্বাচন যে ভালো হয়নি এটার দায় দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশন এড়াতে পারে না, আনফর্চুনেটলি এটা ওনাদের গায়ে যাবে। তবে একটি এখানে আমি কুইকলি কথা বলে দিই যে আজকে প্রধানমন্ত্রী প্রথম দিকে যা বলেছেন পরবর্তী পর্যায়ে কিন্তু কিছুক্ষণ আগে তিনি বলেছেন কিছু অনিয়মের কথা উনি শুনেছেন এবং উনি বলেছেন যে উনি এটা পুরোপুরি তদন্ত করবেন, আমরা আশা করি এই তদন্তের মাধ্যমে উনি জ্ঞাত হবেন কি ধরনের কত ব্যাপক অনিয়ম হয়েছিল। হয়তো আমি 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 যেটা মনে করি হয়তো প্রধানমন্ত্রীর কাছে এইরকম ব্যাপক যে অনিয়ম হয়েছে সেটা তুলে ধরা হয়নি বা ওটা ওনাকে জ্ঞাত করা হয়নি, আবার যদি উনি 1963 এটা ইনভেস্টিগেশন করান এবং ইলেকশন কমিশনের সাথে ইনভেস্টিগেশন করে তাহলে আমার মনে হয় জিনিসগুলো পরিষ্কার হবে। আগামীতে যে নির্বাচনগুলো হবে যেগুলো হওয়ার লোকাল বডি ইলেকশনগুলো হবে সেগুলো নিয়ে আমার মনে হয় একটা ফিউচার বিশ্লেষণ আগের থেকেই করা যেতে পারে।
জি, আমাদের নিউ ইয়র্ক থেকে কল করেছেন শহীদুল, ঢাকা থেকে কল করেছেন সাদিয়া, এবং ইমেলে প্রশ্ন পাঠিয়েছেন মুকুল সর্দার দাকোপ খুলনা বাংলাদেশ থেকে। আমরা প্রাপ্তি স্বীকার করছি, আমাদের হাতে একদম সময় নেই অনুষ্ঠানের শেষ পর্বে, আমরা খুব সংক্ষেপে ডক্টর বদিউল আলম মজুমদার আপনার মন্তব্য, সমাপনী মন্তব্য শুনতে চাই, একেবারেই 15-20 সেকেন্ডে এক দুই লাইনে।
এই যে নির্বাচন কমিশনের সম্পর্কে যে প্রশ্ন উঠেছে যে এটা প্রশ্নটা হলো তাদের নিরপেক্ষতা নিয়ে এবং তাদের সক্ষমতা নিয়ে, আমার মনে হয় নিরপেক্ষতা হলো তারা যতক্ষণ পর্যন্ত সরকারের চাপ ছিল না যে 2014 সালের জানুয়ারি 5 জানুয়ারির আগ পর্যন্ত তখন পর্যন্ত তারা মোটামুটি সঠিকভাবে নির্বাচনগুলো করতে পেরেছে, কিন্তু 5 জানুয়ারিতে যখন চাপ সৃষ্টি হয়েছে তখন তারা নিরপেক্ষতা প্রদর্শন করতে পারে নাই। এবং আরেকটা যেটা আমার কাছে মনে হলো যে নির্বাচন কমিশন অনুধাবনে করতে পারছেন না যে তারা কত ক্ষমতাবান, কত গুরুত্বপূর্ণ পদে তারা অধিষ্ঠিত এবং তাদেরকে যে সংবিধান কি অগাধ ইনহেরেন্ট ক্ষমতা দিয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা এমনকি
আমাদের হাতে জি ডক্টর মজুমদার, আই এম সো সরি, আমাদের নিউজের জন্য চলে যেতে হচ্ছে। আপনাদের আপনাকে এবং জেনারেল সাখাওয়াত হোসেনকে এবং সেই সঙ্গে শ্রোতাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।